الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ রিয়াজ আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, তিনি বিভিন্ন রিসালার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে তিনি বিভিন্ন হাদিস শরীফ নকল করে থাকেন। তো তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে এবং ওই দরুদ শরীফ যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, তাহলে ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বতের সাথে, ইখলাসের সাথে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়া কেরাম আলহিমুসালামের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরও একবার আল্লাহ তালার অশেষ রহমতে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। এবং আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের সাথে, আমার সাথে শরীক হয়েছেন স্ক্রিনের সামনে, মাশাআল্লাহ, অনেক হয়তোবা বিভিন্ন ব্যস্ততার মাঝেও মাশাআল্লাহ মাদানী চ্যানেল বাংলার সামনে বসে আপনারা বিভিন্ন ইলমে দিন অর্জন করছেন, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আম্বিয়া কেরাম অর্থাৎ নবী ও রাসূলগণের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আমরা নবীগণের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছে। তো সেই সুবাদে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তাআলার এমন একজন নবী সম্পর্কে আমরা আলোচনা করব, যিনার জীবনে ঘটে যাওয়া অনেক মনোমুগ্ধকর ঘটনা, যেগুলা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমরা তাকে শ্রবণ করব। তো আজকে আমরা যেই নবী আল্লাহ তাআলার ইনার সম্পর্কে আলোচনা শ্রবণ করব, সেই নবীর নাম হচ্ছে হযরত দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম। হযরত দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি কি আল্লাহ তাআলার নবী ছিলেন কি না, এটা ব্যাপারে বিভিন্ন উলামায়ে কেরামের মতবিরোধ রয়েছে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম এটাই বলেছেন যে হযরত দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম ইনার জীবনে ইনার অনেক মুজিজা রয়েছে। তো ইনার যদি ইনার জীবন সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব, যদি আমরা প্রথমত ইনার জন্ম সম্পর্কে শ্রবণ করতে যাই, ইনার জন্মটা হয়েছিল খুব সুন্দরভাবে, মানে খুব একটা মনোমুগ্ধকর ঘটনা তার জন্মটা সম্পর্কে রয়েছে। এটা সেটা হচ্ছে এরকমই যে হযরত দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি যে জন্মগ্রহণ করবে, তিনি যে এলাকার মধ্যে, যে রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করবে, ওই রাজ্যের যে বাদশাহ ছিল সে ছিল খুব জালিম বাদশাহ, অর্থাৎ সে বেদর্মি ছিল। তো ওই জালিম বাদশাহের যুগের মধ্যে যারা বিভিন্ন গণক ছিল তারা জানতে পারল যে এরকম একজন আল্লাহ তাআলার, মানে একজন এমন একজন দুনিয়াতে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি এই যে জালিম বাদশাহ, যে বেদর্মিদের যে কালচার, যে বেদর্মিদের যে কাজকর্ম, এগুলাকে ওই ব্যক্তি ধ্বংস করে দিবে। তো এটা ওই যুগের গণকরা তারা জন্ম হওয়ার আগেই, অর্থাৎ দানিয়াল আলা নবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম জন্ম হওয়ার আগেই জেনে গিয়েছিল। এখন গণকরা এই কথাটা গিয়ে বলল ওই যুগের জালিম বাদশাহকে যে আপনার রাজ্যের মধ্যে এমন একজন সন্তান আসবে, এমন একজন ছেলে অমুক দিনের মধ্যে, তারা ওই গণকরা ওই দিনটাও বলে দিয়েছিল যে দিনের মধ্যে দানিয়াল আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। তো বাদশাহ গিয়ে বলল যে অমুক দিনের মধ্যে একজন মানুষ, একজন সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তান বড় হয়ে আপনার এই রাজশাহী, আপনার যে বাদশাহী রয়েছে, এই বাদশাহী আপনি যে শাসন কার্য করেন, এগুলো সবগুলোকে সে কি সবকিছু ধ্বংস করে দিবে। তো এখন তো গণকরা গিয়ে ওই যুগের জালিম বাদশাহকে বলল যে আপনার এই দেশের মধ্যে, সাম্রাজ্যের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করবে সে সন্তান এটা এটা আপনাকে ধ্বংস করে দিবে। তো এই কথাগুলা শুনে ওই জালিম বাদশাহ পুরো রাজ্যের মধ্যে এটা এলান করে দিল যে আজকে, অর্থাৎ যেই রাতের কথাটা গণকরা বলেছিল, তো সেই রাতের মধ্যে, সেই দিনের মধ্যে তিনি কি এলান করে দিলেন যে আজকের এই রাতের মধ্যে, আজকের এটার এই রাতের মধ্যে যেই সন্তান যেখানে জন্মগ্রহণ করবে না কেন সেই সন্তানকে যেন হত্যা করা হয়। তো ঠিক সেরকম গণকদের কথা মত অনুযায়ী তারা যে দিনটা বলেছিল সে দিন, তো সে রাতের মধ্যেই হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এনার জন্মগ্রহণ হলো। এবং আফসোসের বিষয়, সে জালিম বাদশাহ, সেই হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম, সে ছোট্ট শিশু ওই রাতে জন্মগ্রহণ করার পর তাকে নিয়ে হত্যা করার জন্য, দেখেন এখানে একটা হচ্ছে কোন মানুষকে সরাসরি হত্যা করে ফেলা এটা একটা বিষয়, কিন্তু আরেকটা কোন মানুষকে যে কষ্ট দিয়ে দিয়ে তাকে হত্যা করানো, মানে তাকে বলতে গেলে তাড়াতাড়ি হত্যা না করে বরং তাকে বিভিন্নভাবে কষ্টের মাধ্যমে হত্যা করা, এটার কিন্তু ক্ষতি, এটার কিন্তু আপনার কষ্টের পরিমাণটাও আরো অনেক বেশি হয়ে থাকে। তো এই জন্যই হযরত দানিয়াল আলনবীনা ওয়ালি সালাতাম তখন যখন ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করেছে, ওই জালিম বাদশাহ এই ছোট্ট শিশুকে নিয়ে এমন ভাবে সেই জালিম বাদশাহ মনস্থির করলো যে এই ছোট বাচ্চাকে আমি হত্যা করবো বিভিন্ন হিংস্র পশু পাখিদের মাধ্যমে, অর্থাৎ যেগুলো মানুষকে খেয়ে ফেলবে, ধরুন হিংস্র প্রাণীদের একটা গর্ত করলেন, ওইখানে মধ্যে হিংস্র প্রাণীদেরকে ওই গর্তের মধ্যে রাখলেন, এবং সাথে সাথে ওই গর্তের মধ্যে হযরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামকে ফেলে দেওয়া হলো। এখন জালিম বাদশাহ সৈন্যদেরকে তাদেরকে আদেশ দিলেন যে এই সন্তান এখানে ফেলে দেওয়া হলো, ফেলে তো দেওয়া হলো, এবং তারা সবাই ওই সন্তানটাকে ওই স্থানের মধ্যে ফেলে দিয়ে তারা চলে আসলো। পরে যখন তারা এটা সাধারণত বুঝতে পারলো যে সন্তানকে এখনো হয়তো বা ওই হিংস্র প্রাণীরা খেয়ে ফেলেছে, যখনই তারা ওই স্থানের মধ্যে গেল তখন ওই সৈন্যরা, জালিম বাদশাহ যারা সৈন্য ছিল তারা এটা দেখে অবাক হয়ে গেল, দেখা গেল কি ওই ছোট সন্তান যেটাকে ফেলে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, হত্যা করার জন্য, বরঞ্চ ওই হিংস্র প্রাণীরা ওই ছোট্ট শিশুকে দুধ পান করাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে এটা কারণ কি? কারণ হচ্ছে ছোট শিশুটা হচ্ছেন আল্লাহ তাআলার নবী ছিলেন। সুবহানাল্লাহ। তো এটা তো দেখে পুরা জালিম বাদশাহ না, পুরা সাম্রাজ্যের সকল লোকেই অবাক হয়ে গেলেন যে ছোট্ট শিশুকে হিংস্র প্রাণী তো কোনো মানুষকে পেলে তো খেয়ে ফেলবে, সবকিছু শেষ করে দিবে, কিন্তু এই ছোট্ট শিশুটা কেমন শিশু যে শিশুকে হত্যা না করে না খেয়ে বরঞ্চ তাকে দুধ পান করছে আর বরঞ্চ তাকে আদর করছে, এটা কারণটা কি? কারণ তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন নবী, হযরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে আমি একটু ঘটনা বললাম এটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা বর্ণনা করেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা বিষয় দর্শক শ্রোতা আপনাদের কাছে তুলে ধরব, সেটা হচ্ছে দেখেন একজন আল্লাহ তাআলার নবী যে ছোট্ট শিশুকে সাধারণ, তিনিও একজন বললে হয়তো আমাদের মতো দেখতে, হয়তো দেখতে আমাদের মতো সাধারণ মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার আল্লাহর ওলি, তারা হয়তোবা দেখতে হয়তো আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু তারা আমাদের মতো সাধারণ মানুষ নন, বরঞ্চ তারা আলা বালা। এবং আমরা যদি এটা বলি আমাদের সকল নবীদের সর্দার আমাদের আকা অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যিনি নূরানী নবী রয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল নবীদের সত্তাকে অন্তরে বিশ্বাস করার সে সৌভাগ্য নসিব করুক। তো নবীদের কেমন মর্যাদা, নবীদের কেমন শান, এটা আমরা এই ঘটনা থেকে আমাদের জানার সৌভাগ্য হলো যে হিংস্র প্রাণীরা পর্যন্ত আল্লাহ তাআলা নবীদেরকে চিনতে পারেন যে ইনি আল্লাহ তাআলার নবী। কিন্তু হয়তো অনেক দুর্ভাগা মানুষ রয়েছে যে মানুষদের বিবেক রয়েছে, তারপরেও তারা আল্লাহ তাআলার নবীদেরকে সত্যিকার অর্থে তারা বিশ্বাস করতে চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের সাধারণ মানুষ থেকে, যারা আল্লাহ তাআলার নবীদের সম্পর্কে, প্রিয় নবী রাসূল আলাইহিস সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সম্পর্কে, আল্লাহর ওলীদের সম্পর্কে কারোর ধারণা করে তাদের থেকে বেঁচে থাকার আমাদেরকে সৌভাগ্য নসিব করুক। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এনার জীবনের মধ্যে আরো অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য যে ঘটনা সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। হযরত দানিয়াল আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম এর যুগের মধ্যে যে বাদশাহ ছিল, ওই বাদশাহের যে নাম ছিল যে জালিম বাদশাহ, সে নামের ব্যাপারে বলা হচ্ছে তার নাম ছিল বক্তনসর, তার নাম ছিল বক্তনসর। তো এই বক্তনসর আমরা হয়তো গত কয়েকটি অনুষ্ঠানের মধ্যে হযরত সুলাইমান আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালামের জীবন সম্পর্কে আমাদের হয়তো বা যারা আমরা দেখেছি আর জানার সৌভাগ্য নসিব হয়েছে, তো হযরত সুলাইমান আল নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম বাইতুল মুকাদ্দাস তিনি বিভিন্ন জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন, কিন্তু পরে এই বক্তনসর বাদশাহ এসে নাউজুবিল্লাহ সেই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল। তো এই বক্তনশর সেই জালিম বাদশাহ বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসার পরে কিছুদিন পর সে একটা স্বপ্ন দেখল। যখন সেই স্বপ্নটা দেখেছিল তখন হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়েছিলেন, কিতাবের মধ্যে এটা এসেছে। তো হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালামের যুগে যে বাদশাহ বক্তনশর সেই বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসার পরে একটা স্বপ্ন দেখলো, কিন্তু এখানে একটা খুব লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে সে স্বপ্নটা দেখার পরে সে স্বপ্নটা ভুলে গেল। এখন সে চিন্তিত হয়ে পড়লো, আমি কি স্বপ্ন দেখলাম, আমার কোনো স্বপ্নের কারণে আমার ভবিষ্যতে কোনো বিপদ আসছে কিনা, সে এখন এটা নিয়ে চিন্তিত হয়ে গেল যে আমার স্বপ্নটা এখন যদি আমি আমার থেকে যদি ভুলে যাওয়ার কারণে যদি মনে না পড়ে এবং আমার ভবিষ্যতে যদি কোনো খারাপ কিছু হয়ে যায়, এটা নিয়ে সে এক পর্যায়ে অনেক পেরেশানির মধ্যে গ্রেফতার হয়ে গেল। এখন চিন্তা করতে লাগলো যে কি করা যায়, কিভাবে আমার স্বপ্নটা আবার আমার মনের মধ্যে আনা যায়। এখন সে তার রাজ্যের মধ্যে এলান করে দিল যে আমাকে যেন আমার স্বপ্নটা যেন মনে করে দিয়ে এরকম কে যেন কেউ আসে। তো তিনি বাদশাহ সে কি করলো, হযরত দানিয়াল আলবিনা ওয়ালি সালাতু ওয়াসালাম তার সাথে সাথে আরো কয়েকজন লোককে সে একত্রিত করলো এবং তাদেরকে আদেশ দিল যে তোমরা যারা আমার সামনে এখন এসেছো তার মধ্যে হযরত দানিয়াল আলাইহিস সালাম ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যে স্বপ্নটা দেখেছি এবং সে স্বপ্নটা আমি এখন ভুলে গিয়েছি, এখন তোমরাই আমাকে বলবে আমি কি স্বপ্ন দেখেছিলাম। এখন তারা সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল যে কিভাবে বাদশাহ স্বপ্ন দেখেছে, কি স্বপ্ন দেখেছে, এটা আবার সে ভুলে গিয়েছে, এখন আমাদের বলতে হবে সে স্বপ্নের কথা। এখন সবাই তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। এদের মধ্যে তো হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম ছিলেন। তো তিনি কি করলেন, বাদশাহের সামনে থেকে একটু আলাদা হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, কারণ আল্লাহ তাআলার নবী যাই দোয়া করবেন তাই কবুল হবে। তো দোয়া করলেন, হে আল্লাহ আমাকে এই বাদশাহের স্বপ্নে যা দেখেছে তা মনে করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা দয়ায় তাকে এটা তার স্বপ্নের কথাটা মনে করিয়ে দিলেন। তো স্বপ্নটা ছিল এরকম যেটা দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম বাদশাহকে বর্ণনা করলেন। তার পায়ের গোড়ালি ছিল, আপনি যে আকৃতিটা দেখেছেন সেই আকৃতির পায়ের গোড়ালি ছিল মাটি দ্বারা তৈরি এবং তার পাশাপাশি হাঁটু ও রান ছিল তামার দ্বারা তৈরি এবং ওই আপনার আকৃতিটার প্যাডটা ছিল তামার দ্বারা তৈরি। এবং এরপরে তামার দ্বারা তৈরি প্রথম তো হাঁটু রানের কথাটা বললেন, তারপর কিতাবের মধ্যে এসেছে যে তার প্যাডটা ছিল আপনার রৌপ্য দ্বারা তৈরি। এরপরে প্যাটের যে উপর অংশ সাধারণত আমরা হয়তো দেখা যায় তার যে বক্ক ছিল সেই বক্কটার ছিল স্বর্ণ দ্বারা তৈরি এবং এরপরে গার্ড এবং মাথাটা ছিল লোহা দ্বারা তৈরি। তো এই আকৃতির যে গঠন মাটি দ্বারা তৈরি, রৌপ্য দ্বারা তৈরি, সোনা দ্বারা তৈরি, তারপর লোহা দ্বারা তৈরি, এ তো এই ঘটনাটা তাই আকৃতির সম্পর্কে তাকে ধারণা দিলেন। ধারণা দেওয়ার পরে বাদশাহ জিজ্ঞাসা করলেন, এই যে কিছু অংশ মাটি দ্বারা তৈরি, কিছু অংশ রূপো দ্বারা তৈরি, কিছু অংশ তামার দ্বারা তৈরি, কিছু অংশ স্বর্ণ দ্বারা তৈরি, এটার কারণটা কি? তখন হযরত সুলাইমান আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালাম এর যুগের মধ্যে যে ঘটনা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের পরে যে হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি তশরিফ এনেছেন, এই হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম তিনি খুব সুন্দরভাবে এটার বর্ণনা দিলেন যে যে মাটিটা আপনি দেখতে পেলেন যে মাটিটা গোড়ালে বলা হয়েছে, এটা একটা বাদশাহদের তার রাজ্যের মধ্যে যে শাসন কার্য করে এটা একটা নমুনা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যখন তিনি ঘটনাটা বর্ণনা করছিলেন হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম, ঘটনাটা বর্ণনা করার মধ্যে আরেকটা অংশ এটা ছিল যে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম বাদশাকে এই ঘটনাটা বর্ণনা করার সময় এটাও বললেন যে আপনি স্বপ্নের মধ্যে এটাও দেখেছেন এই বস্তুটা, এই আকৃতির মানুষটা, এই আকৃতি যে তার পায়ে রয়েছে মাটি দ্বারা রূপ দ্বারা স্বর্ণ এরকম বর্ণনা করার পরে, এই আকৃতির উপর আকাশ থেকে এমন একটি বস্তু এসে যে বস্তুটা এই থামা রূপা স্বর্ণ দ্বারা তৈরি বস্তুর উপর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে ওই বস্তু দ্বারা আঘাত করার পরে পুরো এই আকৃতিটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তো এই স্বপ্নটার ব্যাখ্যা যখন করছিলেন হযরত দানিয়াল আলনবিনা ওয়ালিহি সালাতু ওয়াসালাম, তখন এই কথাগুলো শুনে তখন বাদশাহ ঘাবড়ে গেল যে কোন একটা পাথর উপর থেকে সে আঘাত করে দিয়েছে এবং সবকিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে, এটার কারণটা কি হতে পারে? তখন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে মাটির বাদশাহী, অর্থাৎ যে মাটিটা ছিল তার পায়ের গোড়ালে, এটা একটা বাদশাহের নমুনা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মাটির সাধারণত নরম হয়ে থাকে, আবার এই মাটি থেকে সাধারণত যে আপনার তামা, মাটি থেকে তামা আর একটু কঠিন হয়ে থাকে, আবার তামা থেকে রূপ্য আর একটু এটা দামি হয়ে থাকে, একটু কঠিন হয়ে থাকে, আবার রূপ্য থেকে স্বর্ণ, স্বর্ণটা আর একটু কঠিন আর একটু দামি হয়ে থাকে, এবং স্বর্ণের পরে যেটা তার মাথা এবং গাঢ় ছিল যে লোহা দ্বারা তৈরি, এটা আরো কঠিন হতে পারে, আরো কঠিন এটা রয়েছে। তো এই ক্ষেত্রে লোহা দ্বারা শেষ পর্যায়ে লোহা দ্বারা এখানে নিযুক্ত করা হয়েছে, এটা উল্লেখ করা হয়েছে যে ওই বাদশাহ, যে বাদশাহের নাম ছিল বক্তনসর, তাদের শাসন কার্য এটা এখানে উল্লেখ করা হয়েছে। তো এবং এক্ষেত্রে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম বলে দিলেন যে আপনার বাদশাহী, যে আপনি যেভাবে শাসন কার্য চালাচ্ছেন, মানুষের উপর নির্যাতন, যে আপনি একটা জুলুমদারি কাজ করছেন, এটা আপনার এই বাদশাহীটা তুলনা করা হয়েছে ওই গাঠ এবং মাথা যে লোহার দ্বারা তৈরি বস্তু ছিল, আকৃতি ছিল, ওইটার সাথে তুলনা করা হয়েছে। এবং এই সকল জালিমি বাদশাহী যে নমুনা মাটি সোনা রূপ দ্বারা এবং লোহা দ্বারা বোঝানো হয়েছে, এ সকল কিছুকে যে ধ্বংস করে দিয়েছে, উপর থেকে একটা পাথর বা একটা কিছু একটা এসে বস্তু এসে, ওই পাথর বা বস্তু এটা হচ্ছে আল্লাহ তাআলা প্রেরিত আজাব, যার কারণে ওই সকল ধরনের জালিমি বাদশাহ ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এই কথাটা যখন বাদশাহ শ্রবণ করলো, তখন সে আরো গাবড়ে গেল, সে এখন ভয়ে থরত করে কাঁপতে লাগলো। এবং এই ক্ষেত্রে একটা বিষয় যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম তিনি যে তাকে তার পুরো স্বপ্নের বর্ণনা বলেছেন এবং তাকে এই ধরনের স্বপ্নের ব্যাখ্যাও বলে দিয়েছিলেন, তো এর কারণে দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম ওই জালিম বাদশাহ দানিয়াল আলাইহিসসালামকে খুব প্রিয় বাজন করে ফেললেন এবং তাকে তার সাথে সাথে রাখলেন, তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দানিয়াল আলাইহিসসালামকে সাথে রাখলেন। তো এই বিষয়টা যে দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম বাদশাহের খুব প্রিয় হয়ে গিয়েছে, এই বিষয়টা অনেক যারা ওই এলাকার ওই রাজ্যের যারা মানুষ ছিল এবং ওই রাজ্যের যারা বিভিন্ন মন্ত্রিসভা ছিল তারা এটা সইতে পারল না। তো হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম যখন ওই জালিম বাদশাহের মানে খুব প্রিয় হয়ে গেল, তখন সাধারণ মন্ত্রিসভা তারা এটা সইতে পারল না। এখন ওই মন্ত্রিসভার বিভিন্ন লোকরা তারা বিভিন্নভাবে চক্রান্ত করতে লাগলো যে কিভাবে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালামকে জালিম বাদশাহ থেকে দূরে সরানো যায়, মানে জালিম বাদশাহের কাছে এমন কিছু তারা বলবে বা কিছু করবে যার দ্বারা হযরত দানিয়াল আলাইহিসসালামকে দূরে সরানো যায়। তো এক পর্যায়ে সকল মন্ত্রিসভা এবং যারা বিভিন্ন সাধারণ লোক ছিল তারা তাদের যে খারাপ কাজ দানিয়াল আলাইহিসসালামকে দূরে সরানো, এটার উপর কামিয়াব হয়ে গেল। এরপর যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালামের প্রতি ওই জালিম বাদশাহ যার নাম ছিল বক্তনসর, সে বক্তনসর হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালামের প্রতি তার ক্ষোভ চলে আসলো, তার রাগ চলে আসলো। তো রাগ আসার কারণে, তার প্রতি ক্ষোভ আসার কারণে সে কি করলো, হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম এবং তার সাথে যারা সঙ্গী ছিল সকলকে একটা গর্তের মধ্যে ফেলে দিলেন এবং ওই গর্তের মধ্যে বিভিন্ন বিষাক্ত হিংস্র প্রাণীদেরকেও তাদের ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন, যেন এই হিংস্র প্রাণীরা হযরত দানিয়াল আলাইহিসসালামকে এবং তার সঙ্গীদেরকে যেন খেয়ে ফেলেন। কিন্তু যারা ওই গর্তের মধ্যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে ফেলে দিয়েছিল, যে সৈন্যরা, তারা কি করলো, ফেলে দেওয়ার পরে তারা কিছু তারা খাবার খাওয়ার জন্য, নাস্তা খাওয়া করার জন্য তারা ওই স্থান থেকে চলে গেলেন। যখন তারা ফিরে আসেন তখন আবারও দেখতে পেলেন যে ওই হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম যে ছোটবেলায় যে শৈশবকালে যে ঘটনা ঘটেছিল ঠিক সেম ঘটনা, যে এখনই দেখা যাচ্ছে যে হিংস্র প্রাণীরা যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালামকে এবং তার সঙ্গীদেরকে না খেয়ে বরঞ্চ আক্রমণ না করে এক পাশে দানিয়াল আলনবীনা আলাইহিসসালামরা বসে আছেন তার সঙ্গীরা সহ, অন্য পাশে হিংস্র প্রাণীরা আলাদাভাবে তারা আরাম ফরমাচ্ছেন। তো এটা দেখে তারা সকলে অবাক হয়ে গেল। তো এই ঘটনাটার ব্যাপারে হযরত আবদুল্লাহ ইবনে আবি হুজাইল ইনা থেকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনা থেকেও বর্ণিত এসেছে যে এই ঘটনাটা অন্যভাবে বর্ণনা করেছেন, যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম ইনাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সম্পর্কে একটা গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে ওই জালিম বাদশাহের দুইটা হিংস্র প্রাণী ছিল, যে হিংস্র প্রাণীদেরকে এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং ঠিক সেম আগে যে ঘটনাটা আমি আপনাদেরকে বর্ণনা করলাম যে এই হিংস্র প্রাণীরা আল্লাহ তাআলা নবীদেরকে তারা চিনতে পারেন এবং তারা আল্লাহ তাআলা নবী বিদায় হিংস্র প্রাণী হওয়ার পরেও যে জালিম বাদশাহের যে বাঘ দুইটি সে বাঘ এবং তারা কি করলো, দানিয়াল আলাইহিসসালামকে খেলেন না, বরং তারা ওই বাঘরা দানিয়াল আলনবীনা আলাইহিসসালামকে সম্মান করা শুরু করে দিলেন। তো কিতাবের মধ্যে এটা সম্পর্কে অনেক বিস্তারিত ঘটনা রয়েছে। তো এখন আমাদের হয়তো মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে দানিয়াল আলনবীনা আলাইহিসসালামকে গর্তে ফেলে দেওয়া হয়েছে, তিনি কিভাবে তার খাবার খেয়েছিলেন বা তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন। এ ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে যে হযরত দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম তিনি যে গর্তের মধ্যে ছিলেন তাকে খাবার তো আপনার জালিম বাসা তো দিতই না, কারণ জালিম বাসা এটাই চাইতো ওই দানিয়াল আলনবীনা আলাইহিসসালাম যেন ওই গর্তের মধ্যে মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার জন্য তারা বরঞ্চ হিংস্র প্রাণী দিয়েছিলেন আল্লাহ তাআলার নবী। তো আল্লাহ তাআলার প্রিয় বাজনদের আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা সবকিছু ব্যবস্থা করবেন। কারণ সকল নবীদের, সকল প্রত্যেকটা মুসলমান মুমিনদের এটাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলার প্রতি ভরসা, যে আমার আল্লাহ তাআলা আমার জন্য যাই করেন তা বেহেতার করেন, তা আমার জন্য ভালোই করেন। তো এখানে হযরত দানিয়েল আলাইহিস সালাম ওয়াহী সালাতু ওয়াসালামের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা দেখেন এখানে, যে ওই যুগের মধ্যে হযরত দানিয়েল আলাইহিস সালাম তো ছিলেন, তিনি বাবেল শহরের মধ্যে, তো ওই শহর থেকে আরেকটি শহর যেখানে বাইতুল মুকাদ্দাস ছিল, তো ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আরেকজন আল্লাহ তাআলার নবী ছিলেন। তো ওই আল্লাহ তাআলার নবীর কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে হে আমার নবী, আপনি অমুক স্থানের মধ্যে আমার আরেকজন নবী রয়েছে, সেই নবীর জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন। তখন এই ব্যক্তি, এই নবী আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন যে হে আল্লাহ, আমার স্থান থেকে ওই আল্লাহ তাআলার নবী দানিয়েল আলাইহিস সালাম ইনার স্থান তো অনেক দূরত্ব, আমি কিভাবে আপনার তার জন্য খাবার নিয়ে যাবো, খাবারের আয়োজন করব। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বলেছি আপনি তাই করুন, আমি আপনাকে যাই বলেছি আপনি তাই করুন। তখন সে আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তিনি খাবার আয়োজন করলেন। যখন তিনি খাবারের আয়োজন করলেন, খাবারের আয়োজন করার পর আল্লাহ তাআলা একটা মাধ্যম ব্যবস্থা করে দিলেন যে হযরত দানিয়েল আলাইহিস সালাম এবং ওই খাবারগুলো সহ, অর্থাৎ এক্ষেত্রে ওই আল্লাহ তাআলা ওই স্থানে যে নবী ছিলেন ওই নবী সহ এবং ওই খাবারগুলো সহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে খাবার সহ হযরত দানিয়েল আলাইহিস সালামের কাছে প্রেরণ করে দিলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে এখন অবাক হয়ে গেলেন যে আমার কাছে এরকম খাবার কোত্থেকে চলে আসলো। তখন ওই আল্লাহ তাআলার নবী, যে নবী খাবারগুলো রেডি করেছিলেন, সেই নবী তিনি বলতে লাগলেন যে আপনার জন্য, আপনার প্রভু, আমাদের প্রভু আমাকে হুকুম দিয়েছে যে আপনার জন্য যেন আমি খাবারের আয়োজন করি এবং আপনার কাছে যেন আমি নিয়ে আসি। তো এটা দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। এবং তার যে আসলে আল্লাহ তাআলার নবীরা তো যে অবস্থা থাকুক না কেন, আল্লাহ তাআলা ইবাদত থেকে দূরে থাকেন না। দেখেন এখানে বলতে গেলে অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, যে হযরত দানিয়েল আলাইহিস সালাম ওই গর্তের মধ্যে ওইখানে আল্লাহ তাআলার ইবাদত করছেন। এবং এই ক্ষেত্রে আমরা কি আজকে কতটুকু শিক্ষা আছে গ্রহণ করছি? আজকে দেখেন আমরা ইবাদত করি, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, হয়তো বা যখন আল্লাহ তাআলা আমাদের কোনো কিছু নিয়ামত দান করেন খুশিতে অনেক কিছু করি, কিন্তু যখন আমরা দুঃখের মধ্যে চলে যাবে, পেরেশানের মধ্যে চলে আসি, তখন কি আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমার উপর কোনো বিপদ চলে এসেছে, এখন আমি এর পরেও কি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, হে আল্লাহ আমার উপর বিপদ এসেছে হয়তো বা আমার ভালোর জন্য, হয়তো বা আমার উপরে বিপদ আসার কারণে হয়তো আমার কোনো ভালোই, আমার কোনো ভালো কাজ হয়তো ভালোই এটার মধ্যে রয়েছে। কেননা আল্লাহ তাআলা কোন বান্দার উপর হয়তো বা কোন সময়ে, কোন নির্দিষ্ট সময়ের জন্য বিপদ আসছে বা কোন রোগ আসছে, এটার দ্বারা তার ভবিষ্যতে আরো লাভ হবে, তার আর উপকার হবে। কেন বান্দার প্রত্যেকটি যাই কিছু আল্লাহ তাআলা করেন, প্রত্যেকটা কিছুই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, ভালোর জন্য করে থাকেন। তো আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ তাআলার প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা স্থানে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটা আমাদের অবশ্যই থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের কাছে এ ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার উৎসাহ দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। তো হযরত দানিয়েল আলাইহিস সালাম এনার জীবনী থেকে আমাদের আরো অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তো আজকের অনুষ্ঠানে আমাদের আসলে অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে, তো আমি চেষ্টা করবো অবশ্যই আগামী অনুষ্ঠানের মধ্যে হলেও আমাদের হযরত দানিয়েল আলাইহিস সালাম এনার জীবনের মধ্যে আরো বিভিন্ন মনোমুগ্ধকর ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো। এবং এটাও রয়েছে তার জীবনের মধ্যে, হযরত দানিয়েল আলাইহিস সালাম ওই বক্তংশর যে বাদশাহ সে কিভাবে ধ্বংস হয়েছিল, এবং তার এবং দানিয়েল আলাইহিস সালামের সন্তানের সাথে কিভাবে তারা কিভাবে মৃত্যুবরণ করেন, তারা কিভাবে দুনিয়া থেকে পরলোক গমন করেন, এটাও অনেক মনোমুগ্ধকর ঘটনা রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা এটা আগামী অনুষ্ঠানের মধ্যে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। তো মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন, ইনশাআল্লাহ এভাবে অনেক কিছু আমাদের অজানা কিছু জানার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করার এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।